You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরের সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিচ্ছক্তিরূপিণীর বিশ্বজননীর শারদশ্রী বিমন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।
শ্রোতা বন্ধুদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। শরতের আগমনে বাংলাদেশের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা, আর নদীর তীরে বসেছে কাশ ফুলের মেলা। প্রকৃতি সেজেছে বরণ করতে শারদ লক্ষ্মীকে। শারদ লক্ষ্মী দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেছে। শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে উপস্থিত হয়েছি আমি ইমন চৌধুরী, আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এক অতিথি দম্পতি। তাদের সাথে আড্ডার ফাঁকে ফাঁকে আমি আপনাদের শোনাব নজরুলের কিছু শ্যামাসঙ্গীত। মাতৃশক্তি দেবী দুর্গা রূপে পূজিত হন শরৎকালে, আর সেই মাতৃশক্তি আবার শ্যামা রূপে পূজিত হন হেমন্তকালে। চলুন শুনে আসি নজরুলের একটি মাতৃবন্দনা, শিল্পী অজয় চক্রবর্তী।
যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে দেখো আদরিণী শ্যামাকে, কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, রসনার সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকি। রাখে রসনার সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে যতনে হৃদয়ে দেখো আদরিণী শ্যামাকে নিকট হতে দিও না কো জ্ঞান নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে কমলা কান্তের মন ভাই আমার এই নিবেদন কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন দরিদ্রে পাইলে রতন দরিদ্রে পাইলে রতন সে কি যতনে রাখে যতনে হৃদয়ে দেখো আদরিণী শ্যামাকে মন তুই দেখ আর আমি দেখি তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে যতনে হৃদয়ে দেখো আদরিণী
গানের পরে আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আপনাদের আগেই জানিয়েছি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে এক অতিথি দম্পতি, জ্যোতি মিত্র এবং সুদেষ্ণা পাল। জ্যোতি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন এবং সুদেষ্ণা পাল গ্রিফিথ ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করছেন। তাদের সাথে পুজোর সময়টা নিয়ে আমরা কিছু কথা বলবো। আরেকটি কথা, অনুষ্ঠানের শুরুতে যে দেবী আবাহনটি আপনারা শুনতে পেয়েছিলেন সেটি কিন্তু ছিল জ্যোতি মিত্রের কণ্ঠে। এখানে উপস্থিত জ্যোতি এবং সুদেষ্ণাকে প্রশ্ন, সবার আগে আমি জানাবো শারদীয় শুভ শুভেচ্ছা। এই পুজোর সময়টাতে আপনাদের কেমন লাগছে?
ধন্যবাদ ইমানদা। প্রথমেই শ্রোতা বন্ধুদের জানাতে চাই শারদীয় শুভেচ্ছা। পুজোটা অ্যাকচুয়ালি শুধুমাত্র যে কিছু দিনের জন্য তা কিন্তু নয়। আমার মনে হয় আমাদের প্রত্যেকটি বাঙালির জীবনে পুজোটা সারা বছর জুড়েই কোনো না কোনোভাবে থাকে। যেহেতু ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পুজোটা প্রধানত হয় শরৎকালে, আমাদের এই অস্ট্রেলিয়ায় কিন্তু এটা হয় হচ্ছে বসন্তে। তো বসন্তটা আসে ঠিক শীতের পরে। তো আমার তো মনে হয় যে কখনো কোনো একটা দিন হঠাৎ করে সকালবেলা খুব সুন্দর রোদ উঠল, জানলা খুলে যখনই আমি সেই সুন্দর সূর্যালোকটা দেখি আমার তখনই মনে হয় যে মা দুর্গা আসছেন, এরকম একটা অনুভূতি হয়। আবার কোনো দিন শীত থেকে বসন্তে যাওয়ার পথে কোনো রাতে হঠাৎ করে খুব ঠান্ডা পড়লো, তখন মনে হয় যে হ্যাঁ এটা নিশ্চয়ই এবার শীত, এবার দুর্গাপুজোটা একটু আগে হয়ে আসছে, এই জন্যই হয়তো শীতটা হঠাৎ করে পড়লো। তো এটা শুধুমাত্র যে কয়েকটা দিনের মধ্যে তা একদমই নয়, বরং আমি বলবো আমাদের সারা বছর জুড়েই। এবং আপনি আরও ভালো বলতে পারবেন যে পুজো যখন শেষ হয় দশমীর দিন আমরা কিন্তু সবসময় কি বলি, আসছে বছর আবার হবে, তার মানে পুজোটা কখনোই কিন্তু শেষ হচ্ছে না,
আমাদের একটা আশা থেকেই যায়।
এক্স্যাক্টলি। সো সেই জন্য পুজোটা অ্যাকচুয়ালি আমার কাছে ব্যক্তিগতভাবে এটা অনেক বিরাট একটা আমার জীবনের একটা অংশই বলতে গেলে।
অবশ্য খুবই ভালো লাগলো। এখন আমার আসলে যে বিষয়টি সবচেয়ে জানতে ইচ্ছে করছে, মানে আপনাদের দুজনের কাছে, সুদেষ্ণা এবং জ্যোতি দুজনের কাছে আমি জানতে চাইব যে ছোটবেলায় আপনাদের ছোটবেলায় মানে বেশিরভাগ সময় এই পুজোর সময়টা মানে কোন জায়গায় বা কোন শহরে বা কোন পাড়ায় আপনারা কাটিয়েছেন?
নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা এবং শারদীয় শুভেচ্ছা। আমার ছোটবেলাটা পুরোটাই কেটেছে হচ্ছে ভারতবর্ষে। তো আমি ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি। তো অবশ্যই আমরা তো
ঠিক কোন জায়গাটাতে?
খর্দা, সেটা হচ্ছে ব্যারাকপুরে, মানে ব্যারাকপুরের কাছাকাছি। তো সেখানে আমার ছোটোবেলার অনেকগুলো পুজো কেটেছে, এবং তার সাথে আমার আরেকটা জায়গাতেও আমার পুজোর সময় অনেক সময় কেটেছে, যেটা হচ্ছে আমার পিসির বাড়ি, সেটা হচ্ছে বনগা। তো সেখানেও মানে সেখানকার গ্রাম্য একটা পুজোর যে প্রভাব, সেটা অবশ্যই শহরের থেকে একটু আলাদা,
মানে ওখানে একটু সাবেকিয়ানা একটু
অবশ্যই। এবং সেখানকার একটা যে প্রধান বৈশিষ্ট্য, সেখানে শুধুমাত্র পাঁচ দিন দুর্গাপুজো চলে না, মানে শুধুমাত্র ষষ্ঠী থেকে দশমী না, তারপরেও তারা কিছুদিন সেটাকে এক্সটেন্ড করে, মানে তারা ঠাকুর রাখে এবং সেটা ঘিরে অনেক কালচারাল প্রোগ্রাম এবং অনেক ধরনের আনন্দ হয়। তো সেটা একটা অন্য ধরনের
আসলে কেউ আসলে ছাড়তে চায় না, মানে শেষ হয়ে যাবে, পাঁচ দিনও হচ্ছে না, আরো একটু বেশি থাকলে যেন ভালো লাগে।
একদম তাই।
তাহলে জ্যোতি, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
আমার ছোটবেলাটা ছিল, আমি ঢাকাতে বড় হয়েছি, তো এটা ছিল পুরান ঢাকায় লালবাগের কাছাকাছি থাকতাম আমরা। তো ছোটবেলায় আমাদের পাড়ায় পুজো হতো, তো কাজেই আমার মনে পড়ে যে আমরা খুব এরকম করতাম যে যখন পুজো হতো তো তখন আকাশে, যেহেতু শরৎকালে হতো, আকাশে অল্প একটু মেঘ দেখলে আমরা বলতাম যে যে দেখ, বন্ধুদের সাথে যখন গল্প করতাম বলতাম এই দেখ এই মেঘটা অনেকটা সিংহের মতো, বা ওই দেখ দেখ ওই মেঘটা অনেকটা হাতির মতো। তো এই 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 এইরকম ছোটো ছোটো খুব মজার খুব অনুভূতি হতো। আর পুজোর আমাদের পাড়ায় যে পুজোটা হতো সেখানে তো সবসময় আমরা থাকতাম, এবং অনেক 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 অনুভূতি, অনেক রকম অভিজ্ঞতা, তার মধ্যে দু একটা এরকম যে খাবার সবসময় তো একটা মেন অ্যাট্রাকশান ছিল, আমরা প্রসাদ দিতে আসতো অনেক অনেকে সেখান থেকে বেছে বেছে মজা মজা প্রসাদগুলো আমরা সুন্দর করে আলাদা করে রেখে দিতাম, পরে আমরা খাবো বলে, মানে আমরা যারা সমবয়সী ছিলাম। তো এরকম অনেক দুষ্টুমি করতাম, অনেক আমাদের গুরুজনরা জানতেন, তারপর তারা কিছু বলতেন না যে কটা দিন তো এরা করবেই। তো এটা এটা খুবই আনন্দের মধ্যে আমাদের কেটেছিল।
আসলে খাবারের কথা নিয়ে আমি আরও প্রশ্ন করতে চাই, বা এখন না, হয়তো বা এখন আমরা আরেকটি গান শুনে আসতে পারি, আমাদের দ্বিতীয় গান শাহিন সামাদের কণ্ঠে। আপনারা শুনছেন রেডিও ইবি, রেডিও 4EB 98.1 FM থেকে এর নিয়মিত বাংলা অনুষ্ঠান। এটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 হতে 9:15 পর্যন্ত। সাথে থাকুন, শুনতে থাকুন। আমাদের আড্ডায় আবার ফেরত আসি, যে কথাটি আমি জিজ্ঞাসা না করে থাকতে পারছি না, খাবার দাবার। খাবারের আকর্ষণগুলো, মানে এখন আমরা যা শুধু শুনবো যে কার বাড়িতে কী ধরনের খাবার তৈরি হতো, বিশেষ করে বিজয়া দশমীর দিন অথবা পুজোর সময় মিষ্টি বা ঝাল বা কী ধরনের খাবার, আমি মেবি বলতে চাই সুদেশনা যদি শুরু করে।
অবশ্যই দাদা, আমি খাওয়ার দাওয়ার তো অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আর কি আমাদের পুজোর। তো যেটা কিছু কিছু খাবার যেমন সেগুলো আমাদের পুজোতে আমরা সেগুলো না খেয়ে ভাবতেই পারি না, যেমন হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে লুচি, মানে এগুলো তো বাড়ির খাবারের মধ্যেই আছেই। তো আমাদের পুরো পুজোর প্রত্যেকটা দিনই আমাদের বাড়িতে নিরামিষই রান্না হতো। আর এমনি কোনো আমাদের পাড়ার পুজোতেও অনেক সময় খাওয়া দাওয়া থাকতো, সেই সময় আমরা গিয়ে নিরামিষ খেতাম, হয়তো বিভিন্ন রকম আইটেম, মানে বিভিন্ন ধরনের নিরামিষের রান্না থাকতো। বাইরে বেরিয়ে যেটা বিভিন্ন ধরনের আমরা খাবার দাবার খেতাম, যেমন মানে ফুচকা, তারপরে কলকাতাতে স্পেশালি আমরা যখন ফুচকা, তারপর বিরিয়ানি, তারপরে অন্যান্য যা যা যা
ঘরের বাইরে বিরিয়ানি।
হ্যাঁ 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 অবশ্যই। তো হ্যাঁ, তো বন্ধুদের সাথে আর কি যখন আমরা বেরোতাম, তো সেটা তো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে বিজয়া দশমীতে। তো বিজয়া দশমীতে তো এটা আমাদের মজা হতো বাড়িতে রান্নার থেকে, যেটা আমরা করতাম আমরা সব বন্ধুরা, স্পেশালি ছোটোবেলায় সব বন্ধুদের বাড়িতে আমরা আগে থেকে জেনে নিতাম কোন কাকিমা কী বানাচ্ছে। যদি কেউ বানায় নাড়ু, নারকেলের নাড়ু, তাহলে অন্য কাকিমার বাড়িতে আমরা বলতাম যে স্পেশালি বানাতে হচ্ছে তিলের নাড়ু, যাতে একরকম না হয়। তো সেই কারণে আমাদের মোটামুটি মানে কম বেশি নিমকি, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, তারপরে মুড়ির মোয়া, অনেক ধরনের খাওয়া দাওয়াই হতো, অথবা মিষ্টি, আবার কারোর বাসায় লুচিও হতো। তো সব মিলিয়ে মানে অবশ্যই খুবই মজায় কাটতো, খাওয়া দাওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল।
এরপর জ্যোতির বাড়িতে
মোটামুটি এরকম আইটেমগুলোই হতো, সাথে আমাদের বাড়িতে লুচি তো অবশ্যই হতো, লুচির সাথে আমরা যেটাকে পাঁচ তরকারি বলি, মানে লাবড়া টাইপের, এই সবজিটা আমার মা খুব সুন্দর করে করতেন, তো সেটা একটা স্পেশাল ছিল। মুগের ডাল আমার বাবার সব কলিগ, ওয়ার্ক কলিগদের, ফ্রেন্ডদেরকে, মার ওয়ার্ক কলিগ ফ্রেন্ডদের, তাদেরকে ইনভাইট করা হতো আমাদের সাধারণত দশমীর দিন অথবা তার পরের দিন, একটা পুজো গেট টুগেদার টাইপের। তো সেখানে প্রধান আকর্ষণই ছিল হচ্ছে লুচি, আলুর দম, সেই লাবড়া তরকারি আর মুগের ডাল। তো খাবার নিয়ে এতক্ষণ কথা বলা যাবে না, ইমন দা মুখটার ভিতরে জানি কেমন কেমন করছে, তো আমরা বরং সামনের দিকে এগিয়ে যাই।
সামনের দিকে না, আমরা আসলে একটা কোনো, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুরা মেবি যদি সুদেশনা কোনো একটা রেসিপি বলতে পারে যে কীভাবে তিলের নাড়ু করা যায়, অথবা নারকেলের নাড়ু ইশারায় না করছে শুধু মারাই বানিয়ে গেছে, সুদেশনার পক্ষে আর সেরকম মা হওয়া সম্ভব না, তাই কি সুদেশনা? তিলের নাড়ু
আমরা না, তিলের নাড়ু বানানোটা আমি আমার ঠাকুমার থেকে দেখতাম, কিন্তু সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগে মেনলি, কারণ অন্যান্য সময় ঘুরে ঘুরেই বেড়াতাম। তো লক্ষ্মী পুজোর আগের দিন রাত্রেবেলা কখন আর কি ঠাকুমা বানাবে তিলের নাড়ু, ঠাকুমা মা সবাই মিলে, তো সেটা আমি দেখতাম হচ্ছে ওই পাকটা দেওয়াটা, সেটা আমি অবশ্যই পারি না, আমি কখনো এখানে চেষ্টা করিনি, কিন্তু ওই পাক দেওয়াটা খুবই ভালো লাগতো দেখে। এবং ওই গরম অবস্থায় কিভাবে আমার ঠাকুমারা আর কি বানাতো সাথে সাথে নিয়ে, কারণ মানে সবসময় বলতো যে যদি একটু ঠান্ডা হয়ে যায় যে কোনো নাড়ুর পাকই, তাহলে অবশ্যই হয়তো অনেক শ্রোতার অনেকেই বানান তারা জানবেন, মানে একটু ঠান্ডা হয়ে গেলে সেটা আর বানানো যায় না। তো সেটা খুবই একটা আয়ে ছিল, আমি চেষ্টা করেছি কয়েকবার হতো, কিন্তু তখন আমার মানে আমি খুব একটা বানাইনি।
তাহলে যদি অবস্থাটা কি, মানে বিয়ের পর কি নাড়ু মোয়া খাওয়া বন্ধ বাড়িতে তো হচ্ছে না মনে হচ্ছে?
মোটামুটি এখন সবই রেডিমেড কিনতে পাওয়া যায়, সেগুলোর টেস্টও ভালো হয়।
ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আমাদের মনে হচ্ছে তাদেরকে রেসিপি জিজ্ঞাসা করতে হবে।
স্টুডিওতে কি ব্যবস্থা আছে নাড়ু মোয়া এগুলো আনার?
না না, স্টুডিওতে আমাদের এখানে কোনো খাদ্য বা কোনো পানীয় ভেতরে আনা নিষিদ্ধ। আমাদের আনন্দ আসলে জিভে জল চলে এসেছে, আমরা সেই জলটাকে সংবরণ করে মনে হয় তৃতীয় গানে চলে যাই, নীলুফার ইয়াসমিনের কণ্ঠে আরেকটি নজরুলের শ্যামা সঙ্গীত।
কালো রূপ দেখতে মাগো, কালো হলো কি চোখের ফাঁকে যাস পালিয়ে, চোখের ফাঁকে যাস পালিয়ে, সকল আলোর গতি তোর কালো রূপ কে বলে মা তোমার, ওই রূপে তুই মহাকালী মা গো নমো নমো, তোর কালো রূপ কে বলে মা তোমার, চোখের ফাঁকে যাস পালিয়ে, মা তুই কালো পাখি, মা তুই কালো পাখি, তোর কালো রূপ দেখতে মা গো কালো হলো মোর আঁখি।
গানের পর আবার ফিরে এলাম আমাদের আড্ডায়। আমার খুব জানতে ইচ্ছা করছে কাজে এখনকার সময়ে বিশেষ করে কলকাতায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় থিম পুজো মানে এটির খুব চলন হয়েছে, আর সাবকিয়ানার সেই চিরা চিরা চেনা ধাঁচে দুর্গাকে দেখতে দেখতে হয়তো বা আমরা আর ভালো লাগছে না, এখন তাকে নতুন রূপে কত নতুন কত সৃজনশীলতায় তাকে সাজানো যায় সেই রকম করে একটা প্রতিযোগিতা চলছে, এটির ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য বা অথবা কোনো ভালো লাগা বা কোনো বিশেষ কোনো পুজোর কথা কি মনে আছে যেখানে ওরকম সেই সৃজনশীলতা খুবই আকর্ষণ করেছিল?
হ্যাঁ অবশ্যই, কলকাতাতে তো থিম পুজোটা এখন ডেফিনেটলি খুবই ইম্পর্ট মানে খুবই পপুলার হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো ছোট বড় যে কোনো রকম পুজোই হোক না কেন সেখানে একটা থিম করার চেষ্টা করে। এবং থিমের মধ্যে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে মন্দিরের আদলে মানে পুজো মণ্ডপটা তৈরি করা, এবং সেখানে বিভিন্ন রকম বাজেট অনুযায়ী তারা চেষ্টা করে খুবই সুন্দর করে করার, এবং আলোকসজ্জা মানে আলোক ডিজাইন থেকে শুরু করে সব কিছু মিলিয়ে সব কিছুর মধ্যে একটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা পুজো মণ্ডপই। তো সেক্ষেত্রে যেটা একটা খুবই ভালো যে অবশ্যই সবাই আমরা দেখতে পাই নানান রকম, কিন্তু আরেকটা যেটা হয় সেটা হচ্ছে প্রচুর ভিড় হয় মানে সেই প্রত্যেকটা পুজো মণ্ডপে। তো আমার এখনও মনে আছে যে আমরা মানে আমি বাবা মার সাথে বেরিয়েছিলাম, এই 4-5 বছর আগেকার কথা, আমি অস্ট্রেলিয়া থেকে আসার মানে অস্ট্রেলিয়া আসার আগেই আর কি বেরিয়েছিলাম। তো আমরা প্ল্যান করেছিলাম যে অনেকগুলো পুজো দেখবো বলে, তো কলকাতা সাউথের দিকে আমরা গেছিলাম হচ্ছে আমার যতদূর মনে আছে সুরুচি সংঘ, তো ওইদিকে গেছিলাম। তো ওটা দেখতে গিয়ে যেটা হলো আমি শুধুমাত্র ওই একটা পুজোই দেখতে পেলাম, আর সারাদিনে আমি কোনো পুজো কোনো ঠাকুরই দেখা হয়নি,
মানে সকাল থেকে রাত অবধি,
সকাল থেকে ঠিক না দুপুরবেলা থেকে, মানে দুপুরবেলা থেকে বেরিয়ে ট্রেনে বাসে যে পরিমাণ ভিড়, মানে কারণ গাড়ি নিয়ে যাওয়া খুবই অসম্ভব কলকাতাতে, আপনারা হয়তো জানেন। তো গাড়ি নিয়ে গেলে পার্কিং এক জায়গায় করতে হয়, করে আমাদের হয়তো অন্য দিক থেকে বেরোতে হয়, তো প্রচুর হাঁটা এবং সব মিলিয়ে সেটা খুব একটা সুবিধাজনক নয়। তো বাসে বা ট্রেনে করে গেলে যেটা হয় সেটা অনেক ভিড় এবং দেখা যায় একটা ঠাকুরই দেখা হয়। তো অবশ্যই যে থিম পুজো অবশ্যই যদি দেখা যায় সবগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে দেখলে, কারণ অনেক সময় দিয়ে তারা বানায়। তারপরে তো এটাই, কিন্তু যদি সময় করা যায় খুবই ভালো।
আসলে সময়ের ব্যাপারটা, আমার অভিজ্ঞতা আছে বাংলাদেশের চট্টগ্রামে, সেখানেও আসলে এত পুজো হয়, এবং অবশ্যই আপনি যেটা বললেন যে কোনো যানবাহন নিয়ে গেলে সেখানে আসলে ঢোকা যাবে না, সেখানে পায়ে হেঁটে চলাটাই হচ্ছে একমাত্র ব্যাপার। আর মানুষ তখন ভিড় হবে, মানে সন্ধ্যায় ভিড় হবে বা রাতে 8-9টায় ভিড় হবে, এই ভেবে মানুষ বেরি হয় রাত 12টার পর,
এবং 12টার পরেও ভিড় হয়,
তখনও ভিড় হয়, রাত 3টার সময় গিয়ে দেখে সেখানেও আসলে প্রতিমার কাছে যাওয়া যাচ্ছে না, সেখানেও এত ভিড়। এখন তো আবার সিকিউরিটি সবাইকে স্ক্যান করছে, সবাইকে চেক করছে, একজন একজন করে ঢুকছে, তো রাত 3টার সময়ও কেউ প্রতিমার কাছে যেতে পারলো না, এবং সে 1-2 দেখতেই সকাল ভোর।
এবং আগের বছর যেটা হয়েছিল আপনারা হয়তো জানেন যে দেশপ্রিয় পার্কে সব থেকে বড় পৃথিবীর দুর্গা মূর্তি তৈরি হয়েছিল, তো সেটা যেটা মানে সেখানে আমার মারা গেছিল হচ্ছে পঞ্চমীর দিন দেখতে, সেটা দেখতে গিয়ে যেটা হয়েছিল যে বিকেলবেলা মনে হয় 7টা বা 8টা, তখন খুব সন্ধে হয়নি, তো হঠাৎ করে ঠিক হলো যে সব গাড়ি বন্ধ হয়ে গেছে, মানে সব বাস এবং ট্রেন, তো খুবই খুব কষ্ট করে আর কি তাদেরকে ফিরতে হয়েছে। তো এটা অবশ্যই একটা, তো
এবং তারপরে হয়তো বা কর্তৃপক্ষ পুরো পুজোটাই বন্ধ করে দিয়েছে,
এক্স্যাক্টলি সেটা দেখা হয়নি,
হ্যাঁ মানে এখনো পুজো করতে দেওয়া হয়নি, তারপরও লোকে ভিড়ে ভিড় করেছে, সেখানে ঢুকতে দেওয়া না হলেও লোকে বাইরে থেকে কতটা দেখা যায় চেষ্টা করেছে। আসলে অনেক বড় একটা মানে সৃজনশীলতা শিল্পী এবং যাদের এই চিন্তাগুলো রয়েছে সেখানে আসলে সকল দিক থেকে যে দেখানোর বিষয়টা রয়েছেই। আমার আরেকটি বিষয় খুব জানতে ইচ্ছে করছে, আমি আনলাম আপনার মানে সুদেশনের ছোটবেলা কিন্তু কেটেছে পশ্চিমবঙ্গে বাঁকুড়ার কাছে এবং ব্যারাকপুর, ওকে আমি হয়তো বাঁকুড়াটি কোনো একটা বাঁকুড়া সব মানে এই জায়গাটার নাম কোনো বইয়ে বা গল্পে পড়েছিলাম, এখন আমার স্মৃতি চলে গেছে সেইখানে। ব্যারাকপুর মনে হয় আমি এই শব্দটা আমরা পড়েছিলাম, মানে প্রথম একটি আর্মিদের মানে ব্রিটিশ পিরিয়ডে ব্যারাক তৈরি করা হয়, সেখান থেকে এই জায়গাটির নাম হয় ব্যারাকপুর। আর জ্যোতির ছোটবেলা কেটেছে ঢাকায়, তো আপনাদের দুজনের অবশ্যই দুটি দেশের এবং দুটি শহরের মানুষের বিয়ে হলো, বিয়ের পরে তাদের প্রথম পুজোটি কোথায় কাটলো, মানে কোন সেই শহর?
আরেকটা শহরে, ব্রিসবেন, আরেকটা দেশ। আমি তো আগে থেকে অস্ট্রেলিয়ায় ছিলাম, তো আমি গেলাম, ও তার আগে পিআর পেয়ে গেছিলো, তারপরে বিয়ে হলো, ও চলে আসলো জুন জুলাই, তো তারপরে অক্টোবরে হচ্ছে আমাদের প্রথম পুজো ব্রিসবেনেই, তো কাজেই নতুন দেশে পুজো।
তাহলে মানে আমি সুদেশনা এবং জ্যোতির জন্য একই, মানে দেশের এবং এত পুজো এত সাজগোজ এত কিছু ছেড়ে ব্রিসবেনে প্রথম পুজোটা, নিশ্চয়ই মনটা খারাপই ছিল।
এটা আমি বলি বরং, যে কারণ ও তো ছিল তার কিছুদিন আগে, জ্যোতি ছিল এক দু বছর আগে থেকে। তো যেটা আমি প্রথম যখন এসেছি, অবশ্যই সেখানে তো আমার প্রথম বিয়ের পর প্রথম পুজো মানে খুবই স্পেশাল সেটা আমার জন্য। আমি বাড়ির লোকজনদের অনেক মিস করেছি, পার্টিকুলারলি আমি প্রথমে মিস করেছি হচ্ছে আমার ডান্স প্রোগ্রাম, কারণ প্রত্যেকটা পুজোতেই ছোটবেলায় দেখা যেত আমার একটা না একটা প্রোগ্রাম থাকতোই। তো সেটাও আর কি আমি অবশ্যই মিস করেছি। কিন্তু এখানে এসে যেটা আমার কাছে নতুন করে পাওয়া, সেটা হচ্ছে একটা বাড়ির মানে একটা ফ্যামিলির মতন একটা পুরো পুজো, যেটা আমরা ওখানে কখনো আমি কখনো আমার এক্সপিরিয়েন্স হয়নি, পুরো বাড়ির পুজো। এবং পুরো মনে হবে একটা পুরো পরিবার, সবাই মিলে আমরা কাজ করে সবাই মিলে আমরা পার্টিসিপেট করতে পারছি, যেটা খুবই ভালো লেগেছিল আমার। যে এখানে আমিও মানে আমিও সমানভাবে প্রত্যেকটা দিন পার্টিসিপেট করছি দুর্গা মাকে মানে বন্দনার জন্য, এবং তার সাথে সাথে আমার যেটা আমার খুব পছন্দের ডান্স সেটাও আমি করতে পারছি, এবং তার সাথে পুরো একটা বড় পরিবারে সবার সাথে প্রতিদিন দেখা হচ্ছে, দু তিন দিন দেখা হচ্ছে। তাতে মানে কলকাতাতে আমি যে নেই সেটার দুঃখটা আমি অবশ্যই একটু হলেও ভুলেছিলাম, এবং এখানকার সবাই খুব ভালো, খুবই মজা করে পুজোগুলো কাটে এখানেও।
তাহলে কখনো কি হয়েছে যে বিয়ের পরেও ঢাকায় অথবা কলকাতায় কোনো সময় ফিরে যাওয়া হয়েছে পূজায়?
না, এখন পর্যন্ত সেই সুযোগ হয়নি, তবে ইচ্ছে আছে, দেখা যাক। আসলে এই সময়টা খুব কঠিন সময়, কারণ আমি যেহেতু মানে কাজের জন্য প্লাস এই সময় তো আসলে ছুটি পাওয়া একটা ব্যাপার থাকে। তারপরে ওভারঅল যত বছরই থাকি বা যতটাই কলকাতা কিংবা মানে পুজোর আনন্দ যদি অ্যাকচুয়ালি কেউ যদি পুজোর আনন্দ পেতে চায়, তাহলে কলকাতা বা বাংলাদেশের কোনো পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ ছাড়া উই উইল অলওয়েজ মিস ইট। মানে আমি প্রায় 14 বছর মতো দেশের বাইরে, বাট স্টিল আমি তো এখনও প্রত্যেক বছরই মিস করি যে ইস যদি এবার যেতে পারতাম, এই আর কি।
তার মানে সেই 14 বছর ধরেই সেই যে আমাদের বাংলার যে পুজো বাংলার বাইরে, তো সেখানে হয়তো বা যে শহরে, ব্রিসবেন শহরে কি 14 বছর গেল নাকি অন্য কোনো?
না, বিভিন্ন জায়গায়,
বিভিন্ন জায়গায় বা হয়তো বা সেখানে বাঙালি কমিউনিটি ছিল, হয়তো বা তারা ছোট তাদের সাধ্য অনুযায়ী আয়োজন ছিল, এবং সেখানে যেটা সুদেশনা জানালো যে হয়তো বা আন্তরিকতা রয়েছে, কারণ অনেকেরই হয়তো বা আমার যতটুকু মনে হচ্ছে নিশ্চয়ই আপনাদের কারো মানে বাড়িতে পুজোর মনে হয় অভিজ্ঞতাটা নেই,
বাড়িতে পুজোর অভিজ্ঞতাটা
নেই, সেটা আবার একটা অন্য ধরনের মানে প্রথম থেকে শুরু করে সবগুলো কাজ করা, বাড়ি সবার যে সেখানে যে যোগাযোগ এবং যত আয়োজন, অবশ্যই দুর্গাপূজা এটা অনেক বিশাল একটা বিষয়, এটা কিন্তু সহজে খুব ছোট
আমরা সবসময় দূর থেকে দেখেই আর কি মানে আনন্দটা উপভোগ করতাম, যে পুজো মণ্ডপ বা সবকিছু ঠাকুর প্রতিমা দেখে, কিন্তু সেটার অ্যাকচুয়ালি মানে সেটার পুজো সেটার সাথে প্রতিদিন থাকা, এক্স্যাক্টলি সেটা
মানে এখানে বেসিক্যালি আমরা উই আর বেসিক্যালি পার্ট অফ ইট।
হ্যাঁ, মানে এখানে ব্রিসবেনে যেটা হচ্ছে ঝক্কি ঝামেলাগুলো মানে পাওয়া যাচ্ছে সেখানে, হয়তোবা বাংলাদেশে বা ভারতে যেটা হচ্ছে যে পাড়ায় পুজো হচ্ছে, মন্দিরে হচ্ছে বা কারো বাড়িতে হচ্ছে, সেটার একটা বিশাল একটা অর্গানাইজেশন আছে যারা আয়োজন করছে, তো ঝক্কি ঝামেলা, সেই ঠাকুর গড়ার অর্ডার দেওয়া বা ঢাকে অর্ডার দেওয়া খাবারের আয়োজন করে তারাই করছে, আমরা শুধু দেখে খেয়ে চলে আসলাম।
আমরা মানে নতুন জামা কাপড় পরে সুন্দর ওখানে গিয়ে বসে থাকতাম আর অনেক কিছু করতাম।
আমি আসবো, সে অনেক কিছুতে অবশ্যই আসবো, সেটাও পুজোর একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ। তার আগে হয়তোবা আমরা অনুপ ঘোষালের কণ্ঠে আরেকটি শ্যামাসঙ্গীত শুনে আসি।
আমার কালো মেয়ে রা করেছে, গে দিয়েছে গালি, তারে গে দিয়েছে গালি, রা করেছে সারা গায়ে, মেখেছে তাই গালি। আমার কালো মেয়ে রা করেছে, গে দিয়েছে গালি, তারে গে দিয়েছে গালি। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে যে তার হাসি মুখে যে আলো রূপের দেউল করলো আলোকে অনুরাগের প্রদীপ জ্বালি আমার কালো মেয়েরা করেছে কে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি পরে নিশে বসন ভূষণ বাঁধে নিশে কেশ তারি কাছে হার মানে রে ভুবন মোহন বেশ পরে নিশে বসন ভূষণ বাঁধে নিশে কেশ তারি কাছে হার মানে রে বন মোহন বেশ রাগিয়ে তারে কাঁদে যখন দুঃখে দয়াময়ী মেয়ে আমার ছাপিয়ে পড়ে বুকে আমার রাগি মেয়ে তাই তারে দি জবা ফুলে ডালি আমার কালো মেয়ে রাগ করেছে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি
গানের পর আবার ফিরে এলাম আপনারা শুনছেন রেডিও 4EB 98.1 FM থেকে আমাদের নিয়মিত আয়োজন যা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 হতে 9:15 পর্যন্ত সাথে থাকুন শুনতে থাকুন আপনারা নিশ্চয়ই গানটির আগে শুনেছেন যে জ্যোতি বলেছে আরও অনেক কিছু সে আরও অনেক কিছু কি কিছু এই পুজোর পাঁচটা দিন কি করে ছেলেরা সে পাড়ার টিনেজার ছেলেরা জ্যোতি কি করতো আমি একটু জানতে চাই অনেক কিছুতে কি কি আছে
অনেক কিছুতে যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমরা ভালো ভালো মজার মজার প্রসাদগুলো সরিয়ে রাখতাম তারপর আমাদের পাড়ার পরিচিত মেয়েরা সেজে গুজে বেরোতো তাদের দিকে তাকাতাম অনেকের সাথে কখনো দেখা হতো না এই সময়টা তারা বেরিয়ে আসতো তাদের দিকে তাকাতাম আর চোখে দেখতাম হয়তো কখনো ভাবতাম যে কিছু ভাবা যায় কি না সুযোগ হয়নি এই জন্য
আমি কিন্তু পাশে বসে আছি
না সুযোগ হয়নি বা হয়েছে আমরা সেটা জানতে চাইনি কিন্তু অন্তত পক্ষে সেই পাঁচ দিনের আনন্দটা
আর আরেকটা বিরাট ব্যাপার হচ্ছে যে আর কখনো আর কোনো কিছু করি বা না করি অষ্টমীর অঞ্জলিটা আমরা মিস করতাম না আমার মনে হয় আমি জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বছর অষ্টমীর অঞ্জলি মিস করিনি এবং সেটা একটা বিরাট সুযোগ খুব কাছ থেকে সবাইকে দেখার
আচ্ছা মানে তখন খুব বেশ ভিড় হতো সকালে
তো যাই হোক অনেকক্ষণ তো হলো ইমানদা আপনার অভিজ্ঞতা কিছু বলুন এবার
না আমি তো বলছি সঙ্গে সঙ্গে তো আপনি যা জানতে চান আমি খোলা বই আমারও অভিজ্ঞতা সেই
ছোটবেলার অভিজ্ঞতা
ছোটবেলায় আমার পুজোটা বেশিরভাগ সময় কেটেছে জামালপুরে মানে আমি যদিও আমার বড় হওয়া আমার থাকা পুরো ঢাকায় কিন্তু আমার বাবা মা দুজনেই হচ্ছে জামালপুর শহরের তো এটা পুরোপুরি নিয়ম ছিল যে অবশ্যই পুজোর সময়টা স্কুল বন্ধ থাকতো এবং পুরো সময় পুরো বছরটা আমরা অপেক্ষা করতাম জামালপুর যাওয়ার জন্য এবং যখন আমি ছোট ছিলাম তখন আসলে আমি ভাবতাম শুধুমাত্র জামালপুরেই এই কাজটা হয় মানে দুর্গাপূজা মনে হয় পৃথিবী আর কোথাও হয় না শুধু জামালপুরেই হয় এবং যখন আমি ট্রেন থেকে নামতাম মানে স্টেশনে আলোকসজ্জা রাস্তায় আমি ভাবতাম যে পুরো এটা আমার জন্য করা হয়েছে মানে আমি যেহেতু আসবো জামালপুরে সেই জন্য লাইটিং রাস্তায় লাইটিং এবং সব কিছু পুজো সব কিছু আমার জন্য হচ্ছে এবং সেটা শুধু এখানেই হচ্ছে এবং অনেক বছর পরে তখন হয়তো আমার বয়স 10-11 হবে একটা সময় কোনো একটা কারণে আমরা জামালপুর যেতে পারিনি তো সেই পুজোয় আমি প্রথম বুঝতে পারলাম না ঢাকাতেও পুজো হয় এবং এর পুজো শুধু ঢাকায় না অন্যান্য জায়গাতেও হয় তাহলে এই বিষয়টা তো অবশ্যই আর আমি যখন প্রতিমা যে থিম পুজোর কথা বললে যে অনেক সময় আমাদের জামালপুরে যেটা হতো যে প্রতিমা আমরা সাধারণত দু ধরনের প্রতিমা দেখতাম এক ধরনের প্রতিমা যেখানে মাটি দিয়ে পুরোটা মাটি দিয়ে তৈরি মানে প্রতিমার যে কাপড় চুল সব কিছু মাটি দিয়ে তৈরি এবং সেখানে হয়তো বা রঙটা হচ্ছে সাদা বা একটু মেটে রং বা কখনো যদি একটু ঝিনুকের মতো কালার করতো আবার কখনো অন্য ধরনের যে প্রতিমা মানে দ্বিতীয় সেটা সেখানে অনেক রং ব্যবহার করা হচ্ছে, সেখানে আলাদা চুল লাগানো হচ্ছে, সোনালি রূপালি গয়না লাগানো হচ্ছে, লাল নীল শাড়ি পরানো হচ্ছে। আমি সবসময় সেই রঙিন দুর্গাকে বেশি পছন্দ করতাম, মানে সেই সাদা মাটা মাটির প্রতিমা যেটা হয়তো একটু ক্লাসিক্যাল সেটা আমার কাছে খুব একটা ভালো লাগতো না। তো আমি আসলে খুঁজতাম মানে দেখতাম আসলে এবং সব কিছু ডিটেইলে দেখতাম।
আচ্ছা দাদা, আপনার এখানকার পুজোর এক্সপিরিয়েন্স কেমন? আপনি তো দু বছর মতন
এখানে। পুজো কোথায়, আমি এত রোমান্টিক না যে এখানে একটা এত ক্ষুদ্র ছোট পুজোকে আমি এসে বাংলাদেশের পুজোর সাথে কম্পেয়ার করতে পারবো? আমি আসলে পুজো পাই না, মানে দিনও ঠিক নেই, আমাদের কোনো বন্ধ নেই, এই শনিবার রবিবারের মধ্যেই কিছু হচ্ছে। আর সেই মানে আমি তো 3 বছর ধরে একই প্রতিমা দেখে যাচ্ছি, মানে আসলে ভক্তির একটা বিষয় আছে, কিন্তু আমি বেশি ভালোবাসি দেখতে। তো সেই একই শাড়ি একই সাজ
মিস করেন আর কি?
অবশ্যই অবশ্যই, সেই জন্য আমি ইউটিউবে দেখি। ফরিদপুরে যেমন গত বছর ফরিদপুরে একটা জায়গাতে হলো 71 ফিট লম্বা দুর্গা প্রতিমা, তারা 1971 সালকে স্মরণে রেখে এবং দেশপ্রিয় পার্ক কলকাতা দেশপ্রিয় পার্ক থেকে উদ্বুদ্ধ হয়ে তারা তৈরি করেছে 71 ফুট, এবং তারা নিজেরাই যারা পুজোর আয়োজক তারা নিজেরাই ভিডিও করে এবং ইউটিউবে সেগুলো দিয়ে রাখে। তো এই টেকনোলজির কারণে আমরা আসলে অনেক জায়গার বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। তাহলে পুজোর কোনো বিশেষ বার্তা আমরা আসলে অনুষ্ঠানে একটু শেষের দিকে কোনো বিশেষ শুভেচ্ছা কাউকে কারোর প্রতি?
অবশ্যই পুজো সবার এখানে ভালো কাটুক, আমাদের পরিবারের সবার প্রত্যেকের পরিবারের সবাই খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক, আর খুব মজা করো সবাই পুজোতে।
জ্যোতি,
সবাইকে আরও একবার শারদীয় শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন, আর আশা সবার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।
আমিও জ্যোতি এবং সুদেশনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং চাইছি প্রতি বছর যেন এই এই ধরনের মানে পুজোর আমেজটা যেন, যেটা জ্যোতি প্রথমে বললো যে পুরো বছরই তার কাছে পুজোর মতো, হয়তোবা পুজোর মতো প্রেমও তার প্রতি বছরই হয়, তো সেটা আমরা হয়তোবা সুদেশ না খবর নিবে, আমার দরকার নেই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শেষ গানটি হয়তোবা পুরোটা শোনা সম্ভব হবে না, একটু 1-2 লাইন শুনবেন। আপনাদের জানাচ্ছি শুভরাত্রি, অজয় চক্রবর্তীর কণ্ঠে।
শশান চিতার ভস্ম মেখে ম্লান হলো মার রূপের ডালে, শশান চিতার ভস্ম মেখে।
کردم روزگار چونی بی من. ای مونس و غم گسار چونی بی من با رخ چون خزان زردم بی تو، تو با رخ چون بهار چونی بی من. تن و توانم همه تو، جانی و دلی ای دل و جانم همه تو.